بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أحبتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أمرا ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উদ্দাতুস সাবিরিন ওয়া যখীরাতুস শাকিরিন থেকে আলোচনার ধারাবাহিকতায় গতদিনে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেটা ছিল যেসব বিষয়ে ধৈর্য ধারণ করা হয় সবর করা হয় সেসব বিষয়ে বিবেচনায় সবর তিন প্রকার। একটা ছিল সবর على فعل المأمور صبر على ترك المحظور এবং صبر على المقدور কিংবা অন্যভাবে আমরা এভাবে বলতে পারি صبر على الأوامر صبر على النواهي এবং صبر على أقدار الله وقضاء قضاء الله وقدره। তো এই তিনটা বিষয়ে ধৈর্য ধারণ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের উপরে ধৈর্য ধারণ আদেশের উপরে ধৈর্য ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সে সমস্ত বিষয়ের থেকে বেঁচে থেকে ধৈর্য ধারণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা বা কাদারের উপরে ধৈর্য ধারণ এই ছিল গতদিনের আলোচনার বিষয়বস্তু এবং সে বিষয়ে সবিস্তার আলোচনা হয়েছে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে সবর আহকাম শরঈ শরীয়তের যে পাঁচ প্রকার হুকুম রয়েছে সেই হুকুম হিসাবে সবর কত প্রকার অর্থাৎ আহকাম শরঈ বিবেচনায় সবর কত প্রকার এই হিসাবে অর্থাৎ শরীয়তে ইসলামিয়ার হুকুমের যে সমস্ত স্তর রয়েছে যেগুলো আমরা জানি ফরজ ওয়াজিব মুস্তাহাব মাকরুহ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো বিবেচনায় সবর কত প্রকার আহকামে খামসা অনুসারে সবরটা হলো পাঁচ প্রকার শরীয়তের আদেশ নিষেধ গুলো যেভাবে পাঁচ প্রকারের হয়ে থাকে এমনি ভাবে সবরও পাঁচ প্রকার ওয়াজিব মন্দুব কিংবা মুস্তাহাব হারাম মাকরুহ এবং মুবাহ শরীয়তের হুকুম গুলাও কিন্তু এই পাঁচ প্রকারই হয়তো সেটা ওয়াজিব হয়ে থাকে নতুবা এটা মুস্তাহাব হয়ে থাকে অথবা হারাম হয়ে থাকে অথবা মকরু হয়ে থাকে অথবা মুবাহ হয়ে থাকে। হ্যাঁ মন্দুব বা মুস্তাহাব যেটা এটি কখনো এটি সুন্না বলা হয় এটাকে ওয়াজিব যেটা এটাকে ফুকাহাদের পরিভাষায় এটাকে কখনো ফার্জ বলা হয় আবার উসুলিয়িনদের পরিভাষায় ওয়াজিব বলতে ফরজ ওয়াজিব দুটোকেই বোঝায়। আহকামে শরঈ যেভাবে এই পাঁচ প্রকার হয়ে থাকে সবরটাও পাঁচ প্রকার অর্থাৎ সবর কখনো ওয়াজিব হতে পারে সবর মুস্তাহাব মন্দুব হতে পারে সবরটা হারাম হতে পারে সবর মাকরুহ হতে পারে সবর মুবাহ হতে পারে। ওয়াজিব সবর যেটা এটা তিন প্রকার প্রথমত আমরা জানলাম যে সবর হলো সবরের শরীয়তের হুকুম বিবেচনায় সবর পাঁচ প্রকার তন্মধ্যে ওয়াজিব সবর এক প্রকার সবর হলো যে সবর যে ধৈর্য ধারণ করা এটা ওয়াজিব যেরূপ ধৈর্য ধারণ যে সবরটা শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব সেটা হলো তিন প্রকার ওয়াজিব সবর তিন প্রকার। প্রথম প্রকার হলো الصبر عن المحرمات হারাম বিষয়গুলো থেকে বিরত থাকা আমরা আগেই শুরুতেই বলেছি যে সবরের অর্থ হলো বিরত থাকা, আটকে রাখা নফসকে। তো এই অর্থে সবর আনিল মুহাররামাত, অর্থাৎ হারাম বিষয়বস্তু থেকে বিরত থাকা, এটা ওয়াজিব। যেমন মদ্যপান, সুদ, ঘুষ, জুয়া, এই সমস্ত যত সব বিষয়, চুরি, ব্যভিচার, যত সব বিষয় হারাম, এগুলো থেকে সবর করা, অন্তরকে বিরত রাখা এই সমস্ত বিষয় থেকে, এটা হলো ওয়াজিব। দ্বিতীয় প্রকার হলো আসসাবর আলা আদা ইল ওয়াজিবাত। দীনে ইসলামের মধ্যে যে সমস্ত বিষয়গুলা পালন করা কর্তব্য, সেসব বিষয়গুলো পালনে ধৈর্য ধারণ করা, সেসব বিষয়ে পালনে ধৈর্য ধারণ করা, আমার তো ধৈর্য সহকারে সেসব বিষয়গুলো পালন করা। যেমন সালাত আদায় করা, সালাত আদায় যে কষ্ট বা যেটুকু যাই হয় তাতে ধৈর্য ধারণ করতে হবে এবং সালাত আদায় করতে হবে। ইসলামের যে সমস্ত কাজগুলো অবশ্য পালনীয় সেগুলো পালনের উপরে ধৈর্য ধারণ করা, এই ধরনের, এইটাও হচ্ছে ওয়াজিব। এটাকে বলা হয় সবর আলা আদা ইল ওয়াজিবাত, ওয়াজিব কর্মগুলো পালনে ধৈর্য ধারণ করা। তৃতীয় প্রকার হল আসসাবরু আলাল মাসাইব আল্লাতী লা সুনআ লিল আবদি ফিহা, যে সমস্ত মুসিবত মানুষকে পৌঁছায়, বিপদ আপদ, সেই বিপদ আপদে, যে সকল বিপদ আপদে মুসিবতের মানুষের কোনো হাত নেই, সেসব বিষয়ে ধৈর্য ধারণ করা। যেমন রোগ, কারো হয়তো রোগ হলো, অভাব অনটন দেখা দিল, এইসব বিষয়ে হায় হত্যেশ না করা এবং ধৈর্য ধারণ করা, এটা ওয়াজিব। যদি কারো কেউ কোনো বিপদে পড়ে তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে, এখানে হায় হতাশ করা কিংবা এর জন্য মাথম করা এই এই বিষয়গুলো, এটা কোনোভাবেই পারমিসেবল না। তো বিপদ আপদে ধৈর্য ধারণ করা, সেটা হচ্ছে ওয়াজিব। এই হলো ওয়াজিব সবরের তিন প্রকার। প্রথমত সবর হলো, সবরের পাঁচ প্রকারের মধ্যে এক প্রকার হলো সবর ওয়াজিব, যে রূপ ধৈর্য ধারণ করা, যেখানে যেসব ক্ষেত্রে ধৈর্য ধারণ করা ওয়াজিব। তো তিন ক্ষেত্রে ধৈর্য ধারণ করা ওয়াজিব আমরা যেটুকু জানলাম, যে প্রথমত হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয়বস্তুগুলো থেকে বেঁচে থাকা, এটা এইগুলো থেকে বিরত থাকা, এটা ওয়াজিব। হারাম বিষয় থেকে ধৈর্য ধারণ করা ওয়াজিব। ওয়াজিব বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ অবশ্য পালনীয় করে দিয়েছেন সেগুলো যথাযথভাবে পালনের উপরে ধৈর্য ধারণ করা, এটা ওয়াজিব। আর তৃতীয় প্রকার হলো বিপদ আপদে যে সমস্ত বিষয়ে মানুষের কোনো হাত নেই সেসব বিষয়ে ধৈর্য ধারণ করা, এটা ওয়াজিব। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের, তারা এমন সব লোক যারা, যাদেরকে যদি কোনো মুসিবত পৌঁছায় তাহলে তারা বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং শান্তি, উলাইকা আলাইহিম সলাওয়াতু মিন রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হিদায়াত প্রাপ্ত। দ্বিতীয় প্রকার হলো সবরের মন্দুব। তৃতীয় প্রকার সবর হলো সবরে মন্দুব। মন্দুব অর্থ মুস্তাহাব। মুস্তাহাব বা মন্দুব বলতে আমরা কি বুঝি? মুস্তাহাব যেটা, যে কাজটা করলে এটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, এবং যেটা বাদ দিলে অবশ্যই বান্দা গুনাহগার হবে, এটি হচ্ছে মুস্তাহাব। এই মুস্তাহাবটাই এই ধরনের কাজই মূলত মুস্তাহাবটাই কখনো সুন্নাহ হয়ে থাকে। তো মন্দুব যে সমস্ত যেসব ক্ষেত্রে সবর ধৈর্য ধারণ করা মুস্তাহাব, সেটা হচ্ছে মাকরু বিষয় থেকে ধৈর্য ধারণ করা, মুস্তাহাব সবরটা তিন প্রকার। আমরা এটাকে তিন ভাগে ভাগ করে নেই তাহলে এটা এইটা বোঝার সুবিধা হবে। যেভাবে ওয়াজিব সবর এটা তিন প্রকার, ঠিক এমনি ভাবে মুস্তাহাব বা মন্দুব সবরটা হলো তিন প্রকার। প্রথম প্রকার হলো যে মাকরুহ যে সমস্ত বিষয়ে, ইসলামে যে সমস্ত বিষয়গুলা অপছন্দনীয়, সেসব বিষয় থেকে ধৈর্য ধারণ করা, সেসব বিষয় থেকে বিরত থাকা, এটা মুস্তাহাব। এইসব বিষয় থেকে বিরত থাকা বা ধৈর্য ধারণ করা, এটা হলো মুস্তাহাব। দ্বিতীয় হলো যে মুস্তাহাব কাজ যেগুলো আছে সেগুলোর উপরে যে কাজগুলো মুস্তাহাব, সেই মুস্তাহাব কাজগুলো ধৈর্য সহকারে পালন করা, এটাও কিন্তু এই ধরনের সবর, এটা হলো মুস্তাহাব সবর। আর তৃতীয় প্রকার হলো যে কোনো কেউ যদি অন্যায় করে তাহলে তার যতটুকু প্রাপ্য আছে ততটুকু দিয়ে তার মোকাবেলা করা, এটাও সবরে মুস্তাহাব। এর থেকে বেশিও না করা, কমও না করা। সবর আনিল মাকরুহাত বা মাকরুহ বিষয় থেকে ধৈর্য ধারণ করা, এটা মুস্তাহাব সবর। যেমন যে সমস্ত কাজগুলো মাকরুহ, ইসলামে অপছন্দনীয়, সে বিষয়গুলো থেকে বিরত থাকা। আবার যে বিষয়গুলো ইসলামে মুস্তাহাব, এই বিষয়গুলো ধৈর্য সহকারে পালন করা, এটাও কিন্তু সবরে মুস্তাহাব। আবার আরেকটা বিষয় হলো যে অপরাধীকে তার যতটুকু প্রাপ্য, তার সাজা যতটুকু বা তার তার মোকাবেলায় যতটুকু তার প্রাপ্য, ঠিক ততটুকু তাকে দেয়া, এটাও কিন্তু মুস্তাহাব। যেমন একজন লোক অন্যায়ভাবে আপনাকে একটা 5 কেজি ওজনের একটা ঘুষি দিল, তাকে ঠিক 5 কেজি ওজনের ঘুষি দেয়া, এটাও ওয়ান কাইন্ড অফ সাবর। জাযা ও সাইয়্যাতিন সাইয়্যাতুন বিমিসলিহা, তার সমপরিমাণ তাকে দেয়া, এর থেকে বেশি দিলে সেটা জুলুম হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে কম দেয়া হয় তাহলে সেটা ক্ষমা হবে, আর যদি পরিপূর্ণরূপে তাকে ক্ষমা করে দেয়া হয় তাহলে সেটা হবে তাকওয়া। মোকাবেলাতুল জানি, অপরাধের মোকাবেলা করা, অপরাধের মোকাবেলা করা, এটাও মুস্তাহাব। কেউ আপনার উপরে আক্রমণ করতে চাইছে, আপনি তাকে প্রতিহত করেন বা তাকে মোকাবেলা করেন, এটা মুস্তাহাব। তবে এই ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে যদি কেউ কারো উপরে প্রতিরোধের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যদি ক্ষমা করে দেয় তাহলে এটাই তার জন্য উত্তম। তৃতীয় প্রকার হলো সবর, যে সবরটা যে ধরনের ধৈর্য ধারণ করা, যে বিষয়ে ধৈর্য ধারণ করা হারাম, যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করা, সবর করা হারাম, নিষিদ্ধ। যেমন কেউ খানা পিনা থেকে একদম হাঙ্গার স্ট্রাইক করে মৃত্যুবরণ করা, যে আমি হয় আমার মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি খাওয়া দাওয়া করব না, ইচ্ছে করে খাওয়া দাওয়া বর্জন করা এবং তাতে মৃত্যুবরণ করা, এটা সম্পূর্ণরূপে হারাম। এমনি ভাবে যেমন কেউ অত্যন্ত ক্ষুধার্ত এবং তার সামনে জান বাঁচানোর জন্য রক্ত বৃত জন্তুর গোস্ত কিংবা শুকরের গোস্ত ছাড়া অন্য কিছু তার সামনে নেই, এই অবস্থায় এগুলো থেকে নিজের জান বাঁচানো যায় এই পরিমাণ গ্রহণ না করা, ছেড়ে দেয়া, এটাও হারাম। যদি কেউ এমন অবস্থায় পৌঁছে যায় যে প্রচন্ড ক্ষুধা, সে প্রচন্ড ক্ষুধার্ত এবং ক্ষুধার জ্বালায় তার প্রাণ অষ্টাগত যায় যায় অবস্থা, এই অবস্থায় তার সামনে এইসব বিষয় জিনিসগুলো আছে, রক্ত আছে কিংবা তার সামনে শুকরের গোস্ত আছে কিংবা মৃত কোন জন্তুর গোস্ত আছে, কিন্তু তার প্রাণ সে মারা যাচ্ছে এরপরে এগুলা থেকে নিচ্ছে না, এগুলা থেকে খায়, মানে তার আমরা যে আলোচনা ছিলাম সেটা হচ্ছে যে কোন ধরনের সবর হারাম। সবরের মধ্যে এক ধরনের সবর আছে যেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হারাম, যেমন হাঙ্গার স্ট্রাইক করা, খানা পিনা থেকে একদম বিরত থাকা, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে, এই ধরনের সবর হারাম। তারপরে যেমন কেউ একদম তার ক্ষুধার জ্বালায় তার প্রাণ যায় যায় অবস্থা, সে মৃত্যুপথ যাত্রী ক্ষুধার জ্বালায়, কিন্তু তার সামনে এই অবস্থায় তার সামনে আছে কিংবা শুকরের গোস্ত আছে কিংবা মৃত কোন জন্তুর গোস্ত আছে, কিন্তু সেটা থেকে সে খাচ্ছে না, এই না খাওয়াটা, এইগুলা থেকে না খাওয়া, বিরত থাকা, এটাও কিন্তু এই ধরনের সবর হারাম। কারণ এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পারমিশন দিয়েছেন যে সে এগুলো খেতে পারবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি থাকা সত্ত্বেও সে না খেয়ে নিজেকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে, এই কারণে এই ধরনের সবর এটি সম্পূর্ণরূপে হারাম। কোরআনে কারিমে এই সূরাতুল মাঈদা, তিন নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে যে আয়াতে নিষেধকৃত হারাম যে সমস্ত বিষয় বা যে যে সমস্ত পশু পাখি বক্ষণ করা হারাম, এগুলার তালিকার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ফামান ইসতুররা ফী মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এখন এই অবস্থায় যে ফামান ইসতুররা ফী মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যে খোদার তাড়নায় খেতে বাধ্য হলে পাপের দিকে দাবিত না হয়, সে যদি এগুলো খেতে বাধ্য হয় ফালা ইসমা আলাই গায়র মুতাজানিফিল্লি ইসমিন ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। কোন বিষয়গুলো কি সে প্রচন্ড ক্ষুধার তাড়নায় যদি সে বাধ্য হয় খেতে, তাহলে কি সে খেতে পারবে? এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়ালাহমুল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি والمنخنقه والموقوذه والمترديه والنتيحه وما اكل السبع الا ما ذكيتم وما ذبح على النصب وان تستقسموا بالازلام ذلك فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم يتمادر قرأ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, ওয়াদ্দাম রক্ত, ওয়ালাহমুল খিনজির শুকরের মাংস আর ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গকৃত পশু, ওয়াল মুনখানিকা মুনখানিকা বলা হয় যেটাকে কোলা টিপে হত্যা করা হয়েছে, ওয়াল মাওকুজাতু যেটাকে আঘাত দিয়ে হত্যা করা হয়েছে, আঘাত লেগে যেটা মারা গেছে যে পশু ওইটা, তারপরে ওয়াল মুতারাদ্দিয়া পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে যে পশু মারা গেছে সেটা, ওয়ান নতিহা নতিহা বলা হয় যে অন্য পশুর সিংহের আঘাতে যে পশু মারা যায় সেটাকে নতিহা বলা হয়, এদের পশু এটা হারাম করা হয়েছে। তো এই হারামের লিস্টের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামানিল গুতুরাতি মাহমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমিন, যদি কেউ বাধ্য হয় খোদার ধারণায় যদি কেউ বাধ্য হয় এগুলো খেতে, গায়রা মুতাজানিফিল ইসমিন সে গুনার দিকে পাপের দিকে, এবং এক্ষেত্রে সে যদি পাপের দিকে দাবিত না হয় এগুলা খাওয়ার অভ্যাস যদি তার না থাকে, এর দ্বারা পাপ করা গুনা করা আল্লাহ নাফরমানি করা তার উদ্দেশ্য না হয়, কিংবা প্রয়োজনের অতিরিক্ত নেয়া তার উদ্দেশ্য না হয়, যতটুকু নিয়ে খেলে সেই সময় তার প্রাণ রক্ষা পাবে এইটুকুই, গায়র মুতাজানিফিল ইসমিন মানে এইখানে এই ক্ষেত্রে বাড়াবাড়ি না করা, যেহেতু আমি সুযোগ পাইছি সুযোগ দেওয়া হয়েছে সুতরাং আমার যা ইচ্ছা আমি পেট পুরে খেই এটাও যেন না হয়। তো এই ধরনের মনোভাব যাদের আছে তাদের জন্য এটা পারমিজেবল, গায়র মুতাজানিফিল ইসম যারা পাপের দিকে দাবিত না হয়ে প্রয়োজন অনুপাতে নেবে তাদের জন্য এটা পারমিজেবল, বা ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পারমিশন দিছেন অনুমতি দিছেন যে এই অবস্থায় যখন খোদার তাড়নায় তার প্রাণ যায় যায় অবস্থা তখন সে দাম রক্ত থেকে শুকরের গোশত থেকে কিংবা মৃত প্রাণী থেকে সে তার প্রয়োজন অনুপাতে এবং পাপের দিকে দাবিত না হয়ে অর্থাৎ কোনরূপ বাড়াবাড়ি না করে সে প্রয়োজন অনুপাতে নিতে পারে তার প্রাণ রক্ষার জন্য। যেহেতু এই অনুমতিটা আছে এরপরেও যদি কেউ এগুলা নিজের হাতের কাছে পেয়ে না খায় এবং সে মারা যায় তাহলে এটা এই সবরটা এদের সবর এটা কি হারাম। ইমাম তাওস এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যদি কেউ মৃত পশুর গোশত খেতে বাধ্য হয় অথবা রক্ত খেতে বাধ্য হয় এবং সে তা না খায় এবং মারা যায়, না খাওয়ার কারণে যদি সে মারা যায় দাখালান নার তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে, তার ঠিকানা হবে জাহান্নাম, কারণ সে নিজের ইচ্ছে সে নিজে ইচ্ছা করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে একটা প্রশ্ন, যদি কেউ বলে যে এই অবস্থায় যখন একজন মানুষের ক্ষুধার তাড়নায় প্রাণ যায় যায় অবস্থা, এই অবস্থায় যদি কেউ কারো কাছে সওয়াল করতে বা কারো কাছে প্রার্থনা করতে কিছু চাইতে চাওয়া থেকে সবর করে, মানে কারো কাছে যদি সে কিছু না চায় তাহলে এটা কি তার জন্য জায়েজ হবে? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে এই বিষয়ে মতবিরোধ রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর এই বিষয়ে তার দুটো অভিমত আছে। যে যখন একজন মানুষের প্রাণ যায় যায় অবস্থা, এই অবস্থায় সে অন্য মানুষের কাছে কিছু চাইতে পারবে কিনা না, এ বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর দুটো অভিমত। একটা হচ্ছে যে এই অবস্থায়ও কোনো মানুষের কাছে কিছু চাওয়া এটা হলো হারাম, এবং আরেকটা অভিমত হলো এই অবস্থায় মানুষের কাছে চাওয়া এটা মুবাহ, এটা মুবাহ মানে এটা করলে অসুবিধা নেই না করলে অসুবিধা নেই।
তো ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহর একটা কথা হলো যে সবর আনিল মাসআলা, মানুষের কাছে কোনো কিছু চাওয়া থেকে সবর করা, অর্থাৎ মানুষের কাছে কিছু না চাওয়া এটা জায়েজ। যদি এই অবস্থায় ভয় হয় যে সে যদি কারো কাছে মানুষের কাছে যদি না চায় তাহলে সে মারা যাবে, তাহলে এমত অবস্থায় তার হুকুম কি হবে? যখন ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করা হলো যে একটা লোক যদি তার অবস্থা তার প্রাণ যায় যায় অবস্থা, এই অবস্থায় সে কারো কাছে কিছু চাইতেছে না এবং না চেয়ে সে মারা গেল, তাহলে তার কি অবস্থা হবে? কারণ সে তো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ বলছেন যে না, লা ইয়ামুত, সে মরবে না, আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে তার রিজিক আসবে, সে মরবে না। কারণ কি? যে সে তার তাওয়াক্কুল, পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে আছে এবং পরিপূর্ণ তাওয়াক্কুলের কারণে সে মানুষের কাছে কিছু চাইতেছে না। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাও, যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তখন কেবল আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অনুসরণে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার এই ওয়াদা, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। এই বিষয়গুলার উপরে আল্লাহ সুবহান ওয়া তাআলার এই ওয়াদার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যদি কেউ মানুষের কাছে কিছু চাওয়া থেকে বিরত থাকে তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ বলছেন যে সে মরবে না, না অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে তার রিজিক আসবে। আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে তার রিজিক আসবে এবং সে মৃত্যুবরণ করবে না। এই যে কথাটা, এই কথাটা আসলে সর্বক্ষেত্রে প্রযোজ্য না। কেন প্রযোজ্য না? সে আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে সম্পর্ক সবার সমান পর্যায়ের না। যদি কোনো লোক আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে তার এত গভীর সম্পর্ক হয়ে যায় এবং প্রকৃত অর্থেই সে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে নির্ভরকারী হয় তাহলে এই ক্ষেত্রে সে মানুষের কাছে কিছু চাওয়া থেকে বিরত থাকতে পারে, আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে তার রিজিক আসবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে হেফাজত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এটা হচ্ছে একদম কামালে তাকওয়া বা কামালে তাওয়াক্কুলের দরজায় উপনীত হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে তার যে সম্পর্ক ছিল এবং আল্লাহর প্রতি তার যে নির্ভরতা ছিল ওই অনুপাত বিবেচনায় তিনি এইটুকু বলেছেন। কিন্তু সাধারণ মানুষ, খুব কম সংখ্যক লোক সবর বা তাওয়াক্কুলের এই পর্যায়ে উপনীত হতে পারে। আল্লাহ সম্পর্কে মানুষের যেরূপ ধারণা, যার যেরূপ ধারণা হবে সে আল্লাহকে তেমনই পাবে তার কাছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সাথে সেরূপ অপর আচরণ করবেন, বান্দা তার সম্পর্কে যেরূপ ধারণা পোষণ করবে। আমার এই যে কথাটুকু বলার উদ্দেশ্য হলো যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন যে যখন কোনো মানুষের প্রাণ যায় যায় অবস্থা, এই অবস্থায় তার জন্য মানুষের কাছে কোনো কিছু চাওয়া এটা হারাম। হ্যাঁ, এখন কেউ যদি প্রশ্ন করে যে সে যদি না চায় এবং সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার কি অবস্থা, তো উনি বলতেছেন যে না, সে মৃত্যুবরণ করবে না, তার রিজাক আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই অভিমত ব্যক্ত করার পেছনে ওনার দলিল কি? দলিল হইল উমাইয়্যা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে কেউ আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হবেন। এবং এর অসংখ্য নিদর্শন বিদ্যমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রক্ষা করছেন, কোন মানুষের সাহায্য তার প্রয়োজন হয়নি, বান্দার প্রয়োজন হয়নি। বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার গায়েব থেকে সাহায্য করছেন। এর অসংখ্য উদাহরণ, অসংখ্য নিদর্শন সম্পর্কে আমরা জানি। আম্বিয়া আলাইহিমুসসালামদের কথা যদি আমরা বাদ দিই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেও এরূপ ঘটনা, অসংখ্য ঘটনা ঘটছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে বাহ্যিক কোনো আসবাব কিংবা বাহ্যিক কোনো উপকরণের সাহায্য ব্যতীত রক্ষা করতে পারেন, এবং এটা আল্লাহ জাল্লা ওয়া আলার জন্য অতি সহজ একটা বিষয়। আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ, ওনাকে যখন জালিম শাসক সত্য বলার জন্য, জালিম শাসক যখন ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, তখন এই অগ্নিকুণ্ড থেকে তার বাঁচার কোনো উপায় ছিল না, এমন কোনো আসবাব ছিল না, উপকরণ ছিল না যদ্বারা তিনি এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেতে পারেন। কিন্তু তার তাওয়াক্কুল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওই পর্যায়ের। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ গুলো সঠিকভাবে পালন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত করছেন, তার আশা ছিল এবং তার পুরোপুরি ভরসা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করবেন না, তাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ ইহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করো। আল্লাহকে হেফাজত করার অর্থ কি? যে আল্লাহর আদেশ নিষেধ গুলো মেনে চলো, ইহফাজুক, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর আদেশ নিষেধ গুলো মেনে চলো, আল্লাহকে তোমার দিকে পাবে। আবু মুসলিম আল খাওলানি কোন নবী ছিলেন না, কোন সাহাবি ছিলেন না, তাবিঈ। জালিম শাসক যখন তাকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়বি সাহায্য দিয়ে তাকে হেফাজত করলেন। তিনি অগ্নিকুণ্ড থেকে একদম নিরাপদ সুস্থ অবস্থায় বেরিয়ে এলেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘটনা শুনলেন, আবু মুসলিম আল খাওলানির সাথে তার দেখা হলো, তিনি তাকে জড়িয়ে ধরলেন মুখে এবং বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরানি ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফুইলা বিহি মা ফুইলা বি ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আল্লাহর শুকর আদায় করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এমন কাউকে আমাকে দেখালেন, মুহাম্মাদের উম্মতের মধ্যে এমন কাউকে আমাকে দেখালেন যার সাথে ওই ব্যবহার করা হয়েছে, যে ব্যবহার করা হয়েছে ইব্রাহিম, করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে। তো এটা কিসের কারণে? তার সবর, তার তাওয়াক্কুলের কারণে তিনি এটা এই সবরের কারণে তার সবরের ফলস্বরূপ নতিজা স্বরূপ তিনি এটুকু পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সাহায্য তিনি পেয়েছেন। মা মাহমুদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই পর্যায়ের নির্ভর তওয়াক্কুলকারী, এই পর্যায়ের ধৈর্য ধারণকারী যারা, আসলে তার এই কথাটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি বান্দা ওই পর্যায়ে উপনীত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, সে যদি আল্লাহর হাওয়ায় চলে, হ্যাঁ সর্ব অবস্থায় যখন সে ভালো ছিল, বিপদ মুক্ত ছিল, তখন যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ গুলো মেনে চলে, আল্লাহর প্রতি তার নির্ভরতা যদি পরিপূর্ণরূপে থেকে থাকে, তাহলে অবশ্যই সে ওই লোক না খেয়ে মারা যাবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন পরিস্থিতির সম্মুখীন করবেন না যে পরিস্থিতিতে সে মানুষের কাছে হাত না পাতলে মারা যাবে, এমন অবস্থার সম্মুখীন তাকে করবেন না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কোন বান্দার মুখাপেক্ষী হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার রিজিক আসবে। তো এই এই যে ধারণা, এই ধারণা থেকেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটা অভিমত হলো যে মানুষের কাছে চাওয়া এই অবস্থায়, যখন প্রাণ যায় যায় অবস্থায়, সেই অবস্থায় মানুষের কাছে চাওয়া এটা হলো হারাম। সে আল্লাহর উপরে তওয়াক্কুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার জন্য যথেষ্ট হবে। কারণ তার জরুরত কি, তার প্রয়োজন কি, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আরেকটা অভিমত এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর অভিমত হলো যে এই অবস্থায় যখন কেউ দেখবে যে তার প্রাণ যায় যায় অবস্থা, তখন মানুষের কাছে যেটা মানুষের দেয়ার সাধ্য আছে, যে জিনিসটা মানুষের দেয়ার সাধ্য আছে তার কাছে সেটা চাওয়া, এটা প্রয়োজন। যদি এই অবস্থায় সে না চায় তাহলে সে গুনাগার হবে, কারণ এই অবস্থায় না চাওয়াটা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। অথচ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। তো যেখানে মানুষের কাছে চাইলে পরেই সে বুঝতেছে যে হয়তো এদের কাছে চাইলে পরে এই জিনিসটা আমি পেয়ে যাব এবং তাতে আমার প্রাণ রক্ষা হতে পারে, এই আসবাবের যদি ব্যবহার সে না করে এই অবস্থায় মানুষের কাছে চাওয়া থেকে যদি সে বিরত থাকে, তাহলে এটা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর হিসাবে গণ্য হবে, নামান্তর হবে এবং এই অবস্থায় সে গুনাগার গণ্য হবে। তো এটা যেহেতু সাধারণভাবে যে জিনিস মানুষের কারো দেয়ার, মানুষের দেয়ার ক্ষমতা আছে, যেমন একজন লোকের লোক তার খুবই তৃষ্ণা পেয়েছে, তার কাছে পানি নেই, তার আশেপাশে অন্য কোনো মানুষের কাছে পানি আছে, সে দেখতে পাচ্ছে এবং সে বুঝতেছে যে সে পানি দিতে পারবে, এই অবস্থায় তার কাছে পানি চাওয়া, এটা 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 নিষিদ্ধ নিষিদ্ধ না। সে পানি চাইতে পারে কারণ ওই লোকের পানি দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কারো কাছে এমন কিছু চাওয়া যে বিষয়টা দেওয়ার ক্ষমতা তার নেই। একজন লোক মরুভূমির মধ্যে, তার কাছে পানি নেই, তার আশেপাশে যে লোকটা আছে সেই লোকটার কাছেও তেমনি ভাবে পানি নেই, এই অবস্থায় তার কাছে যে না ওই লোকের কাছে এমন কিছু আছে যে আমাকে গ্যাপ থেকে পানি দিতে পারে, কিংবা না আপনি পানি দিতে পারে, এই যে বিশ্বাস পোষণ করা নিয়ে, এই বিশ্বাস ধারণা নিয়ে কারো কাছে কিছু চাওয়া, সেটা হলো শিরক, এটা করা যাবে না। কিন্তু যেটা দেওয়ার ক্ষমতা আছে, দেখতেছি আমি আরেকজন লোকের হাতে পানি আছে, ওইখান থেকে সে আমাকে একটু পানি দিতে পারে, এক ডুক পানি খেলে হয়তো আমি আমার প্রাণটা রক্ষা পেতে পারে বিইজনিল্লাহ, তো আমি তার কাছে পানি চাইতে পারি, এই চাওয়াটা এটা তাওয়াক্কুলের খিলাফ না। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর প্রথম কথাটা সেটা হচ্ছে তাওয়াক্কুলের একদম আলা দারাজাত, যে বান্দা যখন ওই যারা ওই লেভেলে উপনীত হতে পারছে তাদের জন্য ওইরূপ তাওয়াক্কুল করা, তারা ওই ধরনের তাওয়াক্কুল করতে পারেন। আর সাধারণত যারা সাধারণ লোকেরা যারা তাওয়াক্কুল সঠিকভাবে বুঝতে পারেনি কিংবা সঠিকভাবে তাওয়াক্কুলের প্র্যাকটিস যারা করতে পারেনি, এদের জন্য এই হুকুম যে তারা এই অবস্থায় যখন দেখবে যে সে তার প্রাণ হস্তগত, কিংবা ক্ষুধা তাড়নায় প্রচন্ড ক্ষুধা পাইছে, তখন সে মানুষের কাছে কিছু চাইতে পারে, এটা গুনাহের কোনো কাজ না। এই হলো সবর, সবরে মাহজুর, যেটা যে নিষিদ্ধ সবরের বিষয়ে কথা। তো এই কথা থেকে আমরা কি জানলাম, যে সবর মাহজুর বা হারাম সবরটা হলো যেমন খানাপিনা বাদ দেয়া, একদম ছেড়ে দেয়া পুরাপুরি, এবং এই অবস্থায় মৃত্যুবরণ করা, এটা সম্পূর্ণরূপে হারাম সবর। এবং দ্বিতীয় হলো যে একজনের প্রাণ যায় যায় অবস্থায়, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল প্রাণী থেকে খাবার অনুমতি তাকে দিয়েছেন বা যেসব বস্তু খাবারের অনুমতি তাকে দিয়েছেন সেসব বিষয়কেও বর্জন করে নেয়া, এই ধরনের সবর হলো হারাম। এই হারাম সবরের আরেকটা প্রকার হলো যেমন নিজেকে জেনে শুনে কোন ধ্বংসের মুখে ঠেলে দেয়া, যেমন হিংস্র জন্তুর মুখে নিজেকে রেখে দেয়া, সাপ জন্তু আগুন অথবা পানির মধ্যে নিজেকে ফেলে দেয়া, অথবা যেমন এমন কোন কাফিরের সামনে নিজে চলে যাওয়া যে কাফির তাকে হত্যা করতে চাইছে, এই এইরূপ সবরটা, এটাও কি হারাম। অর্থাৎ জেনে শুনে নিজেকে ধ্বংসকারী কোন বিষয়, কোন কোন মানুষ কিংবা কোন বস্তুর সামনে নেওয়া যাবে না। একজন লোক জানতেছে যে এখানে আমি এটা আগুন, এটাতে পা দিলে এটাতে পড়লেই আমাকে আমার ধ্বংস অনিবার্য, আমি আমি মারা যাবো। এরপরেও যদি সে নিজেকে ইচ্ছে করে ওই আগুনের কাছে নিয়ে যায়, এটা হারাম। এটা হলো এই এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আগুনের কাছে নিজে নিজে অবস্থান করা, এটা হারাম। অথবা পানিতে একজন লোক পানিতে পড়ে গেছে, কাউকে কিছু বলতেছে না যে আমাকে আমাকে সাহায্য করুন, কিংবা ওঠার চেষ্টা করতেছে না, সে পানিতে পড়ছে কিন্তু ওঠার চেষ্টা করতেছে না, হ্যাঁ সে বলতেছে আমি সবর করতেছি অবস্থা, এই সবরটা হারাম। অথবা হিংস্র জন্তু বাঘ সিংহ এগুলার মধ্যে সে নিজেকে এগুলার জঙ্গলের মধ্যে যেখানে বাঘ হিংস্র সিংহ এগুলো আছে সেখানে সে জেনে শুনে চলে যাচ্ছে, সবর করতেছে যে না আমি এখানে অবস্থান করব, আমি এখান থেকে চলে যাব না এগুলার ভয়ে, সে সবর করতেছে, এইরূপ সবর এটা হারাম। এর কারণ এবং এর দলিল হলো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্দেশ যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিও না। অথবা যেমন জেনে শুনে সে জানতেছে যে একটা কাফির তাকে খুঁজতেছে হত্যার জন্য, সে নিজে চলে যাচ্ছে ওই কাফিরের সামনে, কিংবা ওই কাফিরের সামনেই সে বসে থাকছে, এইটাও কিন্তু জেনে শুনে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া, এই ধরনের সবর এটা হারাম। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে যদি কেউ ফিতনার মুখোমুখি হয়ে পড়ে এবং ফিতনার অবস্থায় ফিতনার মধ্যে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজা এবং কাদারের উপরে প্রতি যদি সে আত্মসমর্পণ করে, তাহলে এই অবস্থায় সবর করা এটা সবরে মাহজুর না বা নিষিদ্ধ সবর না, বরঞ্চ এই সবর সবরে মাহমুদ। ফিতনার সময়ে নিজেকে নিজে 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 আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, যেমন জালিম শাসক কাউকে ধরে নিয়ে তাকে বন্দি করে রাখল, এইটা উনি নিজে ইচ্ছে করে বন্দি হননি, তাকে বন্দি করে রাখা হয়েছে, এই অবস্থায় তিনি সবর করতেছেন, এই সবরটা মাহমুদ। জালিম শাসক বেত্রাঘাত করতেছে, ধৈর্য ধারণ করতেছেন, এই সবর মাহমুদ, কারণ এটা হলো ফিতনা। এবং এই ফিতনা সম্মুখীন হয়েছে একজন লোক, একজন বান্দা যখন ফিতনার সম্মুখীন হবে দিনের দিনকে অনুসরণ করার জন্য, তাহলে এই ফিতনার উপরে তাকে ধৈর্য ধারণ করা এটা সবরে মাহমুদ, এটা প্রশংসিত সবর। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোরআন সৃষ্ট বস্তু কিনা না এই মাসআলাতে তিনি যখন কোরআন সৃষ্ট না এই কথা বললেন, তখন জালিম শাসকের পক্ষ থেকে তাকে ব্যত্রাঘাত করা হলো। এই ফিতনা ছিল দিনকে তার আকীদাকে সমুন্নত রাখার জন্য। এই অবস্থায় তিনি সবর করেছেন, এই সবরটা মাহমুদ। এখানে তিনি তাকে ব্যত্রাঘাত করা হয়েছে, তিনি সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করে দেয়া। এর জন্য এর জাজা হিসাবে কি আসছিল, যে লোক যে তাকে ব্যত্রাঘাত করেছিল, যে শাসক, সে তার 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 সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। এক সময় এর নতিজা স্বরূপ এর কিছু জাজা, এর কিছু সাজা সে দুনিয়াতে ভোগ করছে। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল, তখন সে চিল্লা পাল্লা করতো আর বলতো, আসা বাতনি দাওয়াতুল ইমামি আহমদ, মালি ওয়ালিল ইমামি আহমদ, মালি ওয়ালিল ইমামি আহমদ, যে আমাকে ইমাম আহমদের বদদুয়া পেয়ে গেছে। আসা বাতনি দাওয়াতুল ইমামি আহমদ, والله لو وقع ذباب على نصف جسمي فكأن جبال الدنيا وقعت علي اما النصف الاخر فلو قرض بالمقاريض ما احسست منه اي ظالم শাসক চিল্লা পাল্লা করতে আর বলতো যে ইমাম আহমদের বদদুয়া আমাকে পেয়ে গেছে, আল্লাহর কসম আমার শরীরের অর্ধ অংশে যদি একটা মাছি বসে তাহলে আমার মনে হয় যে পাহাড় আমার উপরে পড়ে গেছে। আমার শরীরের অর্ধ অংশে, অর্থাৎ তার যে অংশটা পক্ষাঘাত মুক্ত, যে এই অংশে যদি একটা মাছি বসে তো আমার মনে হয় যে আমার শরীরের উপরে পাহাড় বসে গেছে, আর আমার শরীরের বাকি অংশের অবস্থা হলো লাউকুর রেদা, যদি এগুলা কেচে দিয়ে যদি এগুলা কাটা হয় তাহলে আমি কিছুই ঠার পাবো না। আসাবাতনি দাওয়াতুল ইমামি আহমদ, মালি ওয়ালিল ইমামি আহমদ, কি করলাম আমি আমি ইমাম আহমদের সাথে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি নিজের দিনকে, নিজের আকীদাকে সমুন্নত রাখার জন্য এই যে ফিতনা আসছিল এই ফিতনার মোকাবেলায় তিনি ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, এই সবরটা ছিল প্রশংসিত। কিন্তু ইচ্ছা করে তিনি নিজেকে ধ্বংসের মুখে কিংবা ওই জালিমের হাতে নিজেকে তুলে দেননি। সুতরাং ফিতনার সময়ে দিন এবং আকীদাকে সমুন্নত রাখার জন্য পথে যদি কোনো ফিতনা আসে, ওই অবস্থায় নিজে আত্মসমর্পণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজা এবং কাদারকে মেনে নেয়া, এই সবরটা অবশ্যই এটা প্রয়োজন, এটা আবশ্যক এবং এটা মাহমুদ। এটা উলামা ইকরাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হলো, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এটা মুস্তাহাব, এটা হলো মুস্তাহাব। যেমন ইচ্ছে করে নিজেকে কোন হিংস্র প্রাণের মুখে ফেলে দেয়া, এটা হলো সাবরে মাহজুর, যেটা নিষিদ্ধ সাবর। কখনো নিজেকে ইচ্ছে করে কোনো হিংস্র প্রাণের মুখে ঠেলে দেয়া যাবে না। কিন্তু যদি ফিতনার কারণে কেউ হিংস্র প্রাণীর দিন, নিজের দিন এবং আকীদাকে সমুন্নত রাখতে গিয়ে যদি তার উপরে কোনো ফিতনা আসে এবং এতে করে যদি কোনো হিংস্র প্রাণীর সম্মুখীন তাতে হতে হয়, তাহলে এই অবস্থায় তাকে আত্মসমর্পণ করতে হবে, তাকে এর উপরে ধৈর্য ধারণ করতে হবে। তাকে এই অবস্থায় ধৈর্য ধারণ করা এটা মুস্তাহাব এবং এটা অত্যন্ত প্রশংসিত বিষয়। যেমন ইবনে থুলুন মিশরের একজন শাসক ছিল, জালিম শাসক, যে প্রায় 18,000 মুসলমানকে হত্যা করেছিল অত্যন্ত জঘন্যভাবে, নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই জালিম শাসক ইবনে থুলুন। তো তার এই হত্যাকাণ্ড সম্পর্কে যখন প্রখ্যাত জাহিদ আবিদ আবুল হাসান রাহিমাহুল্লাহ শুনলেন, তখন তিনি মনে করলেন যে এই জালিমকে সে যা করছে তাকে নসিহা দেয়া এটা আমার জন্য, আমার করণীয়, এটা আমার জন্য ওয়াজিব। যখন তিনি শুনলেন যে তার মুসলমান ভাইদেরকে হত্যা করছে ওই জালেম শাসক, অত্যন্ত নৃশংস ভাবে তার ঘুম হারাম হয়ে গেল, তার তিনি ঘুমাতে পারলেন না, এবং তার মনের মধ্যে এই এহসাস এই অনুভূতি আসলো যে আমি যাই এবং তাকে নাসিহা দিই। তার মনে পড়লো যে আফজল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, আফজলুল জিহাদি কালিমাতু হাক্কিন তুকালু ইনদা সুলতানিন জাহির, যে উত্তম জিহাদ হলো সত্য কথা যেটা জালিম শাসকের সামনে বলা হয়। এই উত্তম জিহাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এই হাদিসকে সামনে রেখে তিনি মনে করলেন যে এই জালিমকে নসিহা দেয়া, তাকে তার সত্য কথাটা তাকে জানিয়ে দেয়া, এটা আমার আমার করণীয়। তো তিনি চলে গেলেন তার কাছে, তার সামনে তাকে গিয়ে বললেন ইত্তাকিল্লাহ ফি দিমাইল মুসলিমিন, যে আপনি মুসলমানের রক্তের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। তাকে আরো বিভিন্ন বিভিন্ন ভাবে আল্লাহর ভয়ভীতির কথা বললেন, দেখালেন যাতে সে এই সমস্ত কাজে থেকে বিরত থাকে, কাজ থেকে বিরত থাকে। তো এই জালিম শাসক এগুলো শুনে আর প্রচন্ড রাগান্বিত হয়ে গেল, সে সাথে সাথে নির্দেশ দিল যে তাকে বন্দি করো, আবুল হাসানকে বন্দি করো, তাকে জেলে পুরে রাখো। আর সাথে সাথে এই নির্দেশ দিল যে একটা লায়নকে, একটা সিংহকে 3 দিন ধরে উপোস রাখো, উপভুক্ত রাখো। 3 দিন পরে সে আসলো, লোক জড়ো করলো, মানুষকে বললো, সবাইকে আসতে বললো। এরপরে আবুল হাসান রাহিমাহুল্লাহকে নিয়ে আসা হলো এবং নির্দেশ দিল ওই বুভুক্ক সিংহটাকে আবুল হাসানের উপরে যেন ছেড়ে দেওয়া হয়। এই অবস্থায় আবুল হাসান রাহিমাহুল্লাহ উনি দাঁড়িয়ে গেলেন সালাতে। এই যে তার সাবর, উনি কিন্তু দৌড়াননি, উনি পালাননি, কারণ এটা ফিতনা, তার পালাবার পথ নেই। 3 দিন ধরে বুভুক্ষ উপোস, একটা হিংস্র সিংহকে তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাতে তিনি ভয় পেয়ে যাননি, তিনি দাঁড়িয়ে গেলেন সালাত আদায় করতে, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। যখন তারা ওই সিংহটাকে ছেড়ে দিল, তার উপরে সিংহটা দৌড়ে গিয়ে আবুল হাসান রাহিমাহুল্লাহর কাছে চলে গেল। গিয়ে এদিকে আবুল হাসান রাহিমাহুল্লাহ সালাত আদায় করতেছেন, সিংহটা দৌড়ে গিয়ে তার কাছে গিয়ে তার শরীর নাক দিয়ে শুকতে থাকলো, তার ঘ্রাণ নিতে থাকলো। এই অবস্থা যখন দেখলো উপস্থিত লোকেরা এবং ইবনু তুলুন, তখন সে নিজেই একদম থ বনে গেছে যে একই অবস্থা। সিংহটা ইমাম আবুল হাসান রাহিমাহুল্লাহকে স্পর্শ করেনি, শুধুমাত্র তার শরীরটা, শরীরের ঘ্রাণ নিচ্ছিল। এই অবস্থায় সিংহের মুখের মুখ থেকে লালা পড়ছিল আবুল হাসান রাহিমাহুল্লাহর হাতের মধ্যে, সিংহের লালা আবুল হাসান রাহিমাহুল্লাহর হাতের মধ্যে পড়ছিল। সিংহটা তাকে একদম নিরাপদ রেখে চলে যায়, তার উপরে হামলে পড়েনি, তার উপরে কোন ধরনের হামলা করেনি। আবুল হাসান রাহিমাহুল্লাহ রয়ে গেলেন একদম অক্ষত, তিনি সালাত আদায় করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল হাসান রাহিমাহুল্লাহর মান সম্মান ইজ্জত অনেক গুণ বাড়িয়ে দিলেন আগে থেকে। এই ঘটনা যারা দেখলো, প্রত্যক্ষ করলো, তাদের ঈমান বেড়ে গেল। এরপরে যখন তার ছাত্ররা তাকে জিজ্ঞেস করলো যে ইয়া শেখ, যখন ওই সিংহকে আপনার কাছে ছাড়া হলো, সিংহটা যখন দৌড়ে আসলো, তখন আপনি কি চিন্তা করছিলেন, আপনার মনের অবস্থা কি ছিল? তিনি উত্তর দিলেন, ওয়াল্লাহি মা ফাক্কারতু ফীহি ফীমা ফীহি তুফাক্কিরুন, ولا خفت مما منه تخافون ولكني كنت أقول في نفسي ألعاب الأسد نجس أم طاهر لئلا ينقض أذوئي وأنا متصل بالله الذي لا إله إلا هو যে আসলে এই সময় তোমরা যা চিন্তা করছো আসলে আমার মাথার মধ্যে আমি ওই ধরনের কিছুই চিন্তা করিনি, আমি শুধু এইটুকু চিন্তা করছি যে সিংহের যে লালা এটা পাক না না পাক, আমার ওজু নষ্ট হয়ে যায় কিনা, আমি তো এই সময় সালাত আদায় করছি এই অবস্থায় আমার ওজু নষ্ট হয়ে যায় কিনা, আমি ওই চিন্তা করছিলাম ওই সময়, এর বাইরে আর কোনো চিন্তা করিনি, আমি শুধু চিন্তা করছি আলু আবুল আসাদ নাজিস নাম তাহের, সিংহের লালা এটা পাক না না পাক আমার চিন্তা ওইটাই ছিল, কারণ আমি ওই সময় আল্লাহর সামনে দাঁড়িয়েছিলাম আমি সালাত আদায় করতেছিলাম, এই অবস্থায় সিংহের লালা যদি না পাক হয় তাহলে তো আমার ওযু নষ্ট হয়ে যাবে, আমি ওই চিন্তায় ছিলাম, এর বাইরে কোনো চিন্তা আমি করিনি। ইমাম আবুল হাসান রাহেমাহুল্লাহ এই যে যখন তার উপরে এই লায়নকে ছেড়ে দেওয়া হলো তখন তিনি পালিয়ে যাননি, তিনি সবর করছেন, এই সবরটা কি ছিল, আমাম আল ফিতনা, ফিতনার মোকাবেলায় ফিতনার সামনে তিনি ফিতনার উপরে ধৈর্য ধারণ করছেন, এই ফিতনা কিসের জন্য ছিল, তার দিনের জন্য, তার দিনের জন্য, যখন তিনি একজন জালিম শাসককে নসিহা দিচ্ছিলেন সত্য কথা বলছিলেন, এই সত্য কথা বলার কারণেই তার উপরে এই ফিতনা আসছিল, এই অবস্থায় তিনি ধৈর্য ধারণ করছেন, একটা হিংস্র বাঘের সামনে তিনি একদম চুপ করে বসে আছেন, দাঁড়িয়েছিলেন, এই ধরনের এই যে সবর, এই সবরটা হলো মাহমুদ, এটা হলো মুস্তাহাব। তো ফিতনা অবস্থায় ফিতনার উপরে ধৈর্য ধারণ করা, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, এই সেম প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কুন খায়রাবনা আদম, কুন খায়রাবনা খায়রা ইবনে আদম, যে আদমের যে দুই সন্তান ছিলেন তাদের মধ্যে উত্তম সন্তানের মতো হও, আদমের দুই সন্তানের মধ্যে উত্তম সন্তানের মতো হও, অন্য বর্ণনায় আসছে যে কুন আব্দুল্লাহিল মাকতুল ওয়ালা তাকুন আব্দুল্লাহিল কাতিল, যে তুমি নিহত আল্লাহর, নিহত আল্লাহর বান্দা হও, আল্লাহর বান্দা নিহত আল্লাহর বান্দা হও, হত্যাকারী আল্লাহর বান্দা হতে চেয়ো না, অন্য বর্ণনা বলা হয়েছে দা হুয়াবু ও বিইসমিহি ও ইসমিক, তাকে ছেড়ে দাও, সে তোমার গুনাহ আর তার গুনাহ তার মাথায় নিয়ে সে চলো, অন্য বর্ণনা বলা হয়েছে এই বিষয়ে যে ফা ইন বাহারাকা শুআউস সাইফি ফাদা ইয়াদাকা আলা ওয়াজহিক, যদি তলোয়ারের চমক তোমার মুখে পড়ে তাহলে মুখের উপরে তুমি হাত দিয়ে রাখো আর কিছু করতে যেও না, বাস ফিতনার মোকাবেলায় সবর, এটা হচ্ছে ফিতনার মোকাবেলায়, যখন ফিতনা চলে আসবে এবং এই ফিতনা যখন হবে নিজের দিন এবং আকীদার জন্য তখন এই অবস্থায় ধৈর্য ধারণ করা করতে হবে, এই সবরটা নিষিদ্ধ সবর না। যেমন এই যে হাদিসে, এই হাদিস আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সাহি বলছেন যে কুন খায়রাবনা আদম, আদমের দুই সন্তানের মধ্যে ভালো সন্তানের মতো হও, এই যে ঘটনা এই বিষয়ে দেখা যায় কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনাটা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, এটা সূরা মাঈদার আয়াত, واتلو عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتا أعجزت يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ فَأُوَارِي سَوْءَةَ أَخِي فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ এইখানে এই আয়াতগুলোতে আদম আলাইহিস সালামের যে দুই ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করা হয়েছে, যে তারা দুজন যখন একটা কুরবানি উপস্থিত করলেন, তো এর মধ্যে হাবিলের কুরবানি একজনের কুরবানি কবুল হলো এবং একজনের কুরবানি কবুল হয়নি। যার কুরবানি কবুল হয়েছিল মুফাসসিরিন কেরাম বলেন যে তার নাম ছিল হাবিল। আদম আলাইহিসসালামের দুই সন্তানের মধ্যে একজন ছিলেন হাবিল এবং আরেকজন কাবিল। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না, এটা দেখে কাবিল আরেকজন বললেন, যার কুরবানি কবুল হয়নি তিনি বললেন, লা আক্তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। তো তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে দেখো কার কুরবানি কবুল হবে কার কুরবানি কবুল হবে না এটা তো আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে থেকে কবুল করেন, গ্রহণ করেন। এখন তুমি আমাকে হত্যা করতে চেয়েছো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাক্তুলানি, আমাদের আলোচনার সাথে যে যে আয়াতটা সম্পৃক্ত বা যে বিষয়টা আলোচনার সাথে রিলেটেড সেটা হচ্ছে এইটুকু, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাক্তুলানি। তিনি বললেন যে তার ভাইকে বললেন যে আমি তোমাকে হত্যা করব। তিনি তাকে বললেন যে যদি তুমি আমাকে হত্যার জন্য তোমার হাত প্রসারিত করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআক্তুলাক, তাহলে আমি আমার হাত তোমাকে হত্যার জন্য প্রসারিত করব না। কারণ কি? ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। আমি চাই, ইন্নি উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার, আমার দ্বারা কোনো পাপ হোক এটা আমি চাই না। তুমি যেহেতু হত্যা করতে চাইছো, সুতরাং আমি চাই তুমি আমার পাপ নিয়ে আর তোমার পাপ নিয়ে তুমি বেঁচে থাকো, তোমার তোমার মাথায় তুলে নাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর এতে করে তুমি দুজখ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটি হচ্ছে অত্যাচারীদের শাস্তি, এটি জাহান্নাম। তো এখানে আদম আলাইহিসসালামের যে ছেলে হাবিল, মুফাসসিরিনদের কেরামের মুফাসসিরিনে কেরামের কথা মতো যে ওনার নাম ছিল হাবিল, তো উনি বললেন যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাক্তুলানি, তুমি যদি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করতে, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআক্তুলাক, আমি তোমাকে হত্যার জন্য আমার হাত প্রসারিত করব না। তো উনি এই যে ধৈর্য ধারণ করলেন, এই যে সবর, এই সবরটা কি ছিল? সবর আলাল ফিতনা, এটা ফিতনা ছিল। কারণ কি? দুজনেই কোরবানি করছেন, তার কোরবানি কবুল হইলো, কিন্তু হত্যাকারী যিনি হত্যা করতে চাইলেন তার কোরবানি কবুল হইলো না, এতেই উনি খেপে গেলেন, এতেই উনি খেপে গেলেন। উনি বললেন যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুত্তাকীদের থেকেই কবুল করেন, এই কথা উনি মানতে রাজি হননি। এই ফিতনা আসলো কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কোরবানি করছেন তারা দুজনেই আল্লাহর জন্য। এই অবস্থায় যখন তাকে হত্যা করতে চাইল, তখন তিনি বললেন যে তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। এই ফিতনা, এটা কি ছিল? এই যে সবর, এই সবরটা ছিল ফিতনার মুখে সবর, এই ফিতনাটা তার সামনে চলে আসছিল। এই অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজা এবং কাদারের উপরে কাছে আত্মসমর্পণ করছেন, মেনে নিছেন। এই যে মেনে নেয়, এটি হচ্ছে সবর। এই ধরনের সবর, এটা হলো মুস্তাহাব এবং এটা প্রশংসনীয়। এই সবর যে মুস্তাহাব বা এটা প্রশংসনীয়, এটাই এটা এটা বুঝে যায় যে কোরআনে কেরিমের এই আয়াত থেকে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এবং এরপরের আয়া যেটা, যে তিনি যখন তার ভাইকে হত্যা করলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতল আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, এতে তিনি যিনি হত্যা করলেন তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তো এই ধরনের যে ফিতনাটা আসবে দিনের জন্য, আল্লাহর জন্য, এই ফিতনার মুখে ধৈর্য ধারণ করা এটা মুস্তাহাব। এই ফিতনার মুখে নিজে আত্মসমর্পণ করা বা এটাকে মেনে নেয়া, এটা দোষের কিছু না, এটা নিষিদ্ধ না। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে যদি কেউ কোনো কাফির তাকে হত্যা করতে চায়, তাহলে এই অবস্থায় নিজে আত্মসমর্পণ করা কিংবা চুপচাপ বসে থাকা এইটা কিন্তু পারমিজেবল না, বরঞ্চ তাকে নিজের সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা, তাকে প্রতিহত করা ওয়াজিব। এটা হলো এক ধরনের জিহাদ, যে নিজের আত্মরক্ষার জন্য এবং মুসলমানদের রক্ষার জন্য প্রতিরোধ করা, এটা হলো জিহাদ। সুতরাং যদি কোন কাফের কোন অমুসলিম কোন মুসলমানকে হত্যা করতে চায়, তো এমত অবস্থায় নিজে হাত পা গুটিয়ে বসে থাকা যে যা হবে আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে হবে, রাজা বিল কাজা এটা বলে বসে থাকা, এটা কোনোভাবেই অনুমোদিত সবর না। এই 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 সবর, এইরূপ সবরের অনুমোদন শরীয়ত দেয়নি, বরঞ্চ শরীয়তের আদেশ হলো, নির্দেশ হলো যে সে প্রতিরোধ গড়ে তুলবে এবং নিজের সাধ্য অনুযায়ী তাকে প্রতিহত করবে। এরপরে যেমন এই যে ডাকাত, ছিনতাইকারী, এগুলোদেরকে এদেরকে হত্যা করা, তাদের মোকাবেলা করা, যদি কারো পিছে ডাকাত লেগে যায় বা ডাকাত আক্রমণ করে, তাহলে ডাকাতকে প্রতিরোধ করা, এটা করা যাবে কি যাবে না, না সে এই অবস্থায় আত্মসমর্পণ করবে, সে বসে থাকবে, এই বিষয়ে কথা হলো। যে যদি কোনো দেখেন, আপনি দেখেন, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে বলছেন, যে আপনি দেখলেন যে লুসুস বা এই যে ডাকু একজন সাধারণ একজন মানুষকে, নিরীহ মানুষকে আক্রমণ করে বসে আছে, এই অবস্থায় আপনি প্রতিরোধ করা, তার সাহায্যে এগিয়ে যাওয়া, এটা 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 অবশ্যই প্রয়োজন, এটা অবশ্যই প্রয়োজন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে যে কথা বলছেন যে যদি কেউ দেখে যে কোনো নিরীহ মানুষকে ডাকাত আক্রমণ করতেছে বা করছে, তাহলে তাকে সাহায্য করা, তার ডাকাতকে প্রতিরোধে এগিয়ে যাওয়া তার জন্য ওয়াজিব। আর যদি সেটা হয় নিজের জন্য, যে কারো পিছনে ডাকাত পড়ে গেছে বা কাউকে ডাকাত আক্রমণ করছে, তাহলে সে নিজে ওই ডাকাতের প্রতিরোধ, ডাকাতকে প্রতিরোধ করবে কিনা, হ্যাঁ, এবং যতটুকু সম্ভব প্রতিহত প্রতিরোধ গড়ে তুলবে কিনা, এ বিষয়ে কথা হলে যে না, কেউ বলেছেন এই উলামা ইকরামদের এ বিষয়ে মতবিরোধ রয়েছে, কেউ বলেছেন যে এই অবস্থায় প্রতিরোধ গড়ে তোলা এটা ওয়াজিব, এবং কেউ বলেছেন যে না, এই অবস্থায় প্রতিরোধ গড়া এটা ওয়াজিব না, প্রতিরোধ করা এটা ওয়াজিব না। এখানে কথা হলো যে যদি দেখেন, যে বিষয়টা বলা হলো যে যদি কাউকে দেখা যায় যে ডাকাত আক্রমণ করছে একজন নিরীহ মানুষকে, তাহলে সে এই অবস্থায় তাকে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া ওয়াজিব, ডাকাতকে প্রতিরোধ করা এই অবস্থায় ওয়াজিব। হ্যাঁ, কিন্তু যদি এই কথাটা এখানে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেননি, কিন্তু তার অন্যান্য বক্তব্য থেকে এবং উলামায়ে কেরামদের বক্তব্য থেকে যে কথাটা প্রমাণিত, সেটা হচ্ছে যে আমি কারোর সাহায্যে এগিয়ে যাব তখনই যখন তাকে সাহায্য করার, মানে করার মতো ক্ষমতা আমার কাছে থাকবে। নতুবা আমি যদি দেখা যায় যে একজনকে আক্রমণ করছে নিরীহ লোককে, আমি তাকে সাহায্যের জন্য গেলে এটা আমার জন্য, আমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হবে, আমার কাছে প্রতিরোধের কিংবা তাদের মোকাবেলার জন্য আমার কাছে কোনো কিছু নেই, এই অবস্থায় আমি যদি ওইখানে যাই, তাহলে তারা ওই লোকটাকে যেভাবে হত্যা করবে হয়তো আমাকেও সেভাবে হত্যা করতে পারে। অবস্থা যদি এমন হয়, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা কিংবা অন্য কোনো উপায়ে তাকে সাহায্য করার জন্য চেষ্টা করা, এটা হলো ওয়াজিব। আর যদি নিজের কাছে এই সামর্থ্য থাকে যে না, আমি গেলেই হয়তো এই নিরীহ লোকটা রক্ষা পাবে কিংবা ডাকাতদেরকে প্রতিরোধ করা সম্ভব হবে, এই সামর্থ্য এবং এই শক্তি যদি থাকে, তাহলে এই অবস্থায় প্রতিরোধের জন্য এগিয়ে যাওয়া এটা ওয়াজিব, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তৃতীয় কথা হলো যে আমাকে যদি কোনো ব্যক্তিকে ডাকাত আক্রমণ করে, তাহলে সে নিজে প্রতিরোধ করবে কিনা, এই বিষয়ে যে ইখতিলাফ, এই ইখতিলাফটাও যে কেউ বলছেন যে এটা ওয়াজিব, কেউ বলছেন যে না এই অবস্থায় প্রতিরোধ করা এটা কিনা ওয়াজিব না, কারণ প্রতিরোধ করতে গেলে হয়তো এখানে আরো মারাত্মক কোন সমস্যা হয়ে যেতে পারে, সুতরাং এই অবস্থায় সবর করা সেটাই উত্তম। যেমন দেখা যায় যে আপনি নিরস্ত্র একদম একাকি, আপনাকে হয়তো ডাকাত কিংবা ছিনতাইকারী আপনাকে পেয়ে গেছে, আপনার থেকে তারা যে কিছু নিতে চাইতেছে যদি সেটা দিয়ে দেওয়া যায়, এই এইটাই হলো ধৈর্য ধারণ, এটাই হলো সবার, হ্যাঁ তাহলে হয়তো জানটা রক্ষা পাবে, প্রাণটা রক্ষা পাবে। কিন্তু প্রতিরোধ করতে গেলে হয়তো তারা জানে মেরে ফেলবে। এই অবস্থায় আত্মসমর্পণ করা কিংবা এই অবস্থায় ধৈর্য ধারণ করা সেটা ওয়াজিব, এই অবস্থায় ধৈর্য ধারণ করা ওয়াজিব, এখানে প্রতিরোধ করা যাবে না। এই ক্ষেত্রে প্রতিরোধ করতে গেলে বড় সমস্যা ঘটে যেতে পারে। আর যদি দেখা যায় যে যে ছিনতাইকারী আমার পিছু ধরছে, হ্যাঁ আমি তার থেকে হ্যাভিওয়েট কিংবা আমি তার থেকে আরো আরো অনেক বেশি শক্তিশালী, আমি তাকে প্রতিহত করতে পারবো কিংবা তাকে জাপটে ধরতে পারবো, হ্যাঁ তাহলে এই অবস্থায় প্রতিরোধ করা হলো ওয়াজিব। সুতরাং এই বিষয়গুলা ভালো করে বুঝতে হবে যে আমার দ্বারা যেন আমার নিজের যেভাবে কোনো বড় ক্ষতি না হয়, ঠিক তেমনি ভাবে আমার দ্বারা অন্যের যেন কোনো ক্ষতি না হয়। অন্যের জন্য অন্যকে অপরকে সাহায্য করা যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া ওয়াজিব। আর যদি সাহায্য করা সম্ভব হবে না বরং আমার নিজেকেও ধ্বংসের মুখে ফেলে দেওয়া হবে এই ধরনের কোনো আশঙ্কা থাকে, তাহলে এই অবস্থায় এগিয়ে না যাওয়াটা হলো করণীয় আবশ্যক। ঠিক এমনি ভাবে আমার নিজের ক্ষেত্রে আমি যদি দেখি যে এই জায়গাতে আমার ধৈর্য ধারণ করলে আমার জান নিরাপদ থাকবে, আমি তাহলে ধৈর্য ধারণ করব। আর যদি দেখা যায় যে আমি প্রতিহত করার শক্তি আমার কাছে আছে, আমি প্রতিহত করতে পারবো, প্রতিরোধ করতে পারবো, তাহলে প্রতিরোধের মাধ্যমে আমি আমার নিজেকে নিজেকে সেভ করব, সেভ করার চেষ্টা করব, এটা ওয়াজিব। সুতরাং এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে, নতুবা হয়তো যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হয়ে যেতে পারে, যে হয়তো কাউকে দেখলো যে ডাকাত আক্রমণ করছে কিংবা ছিনতাইকারী, আপনি নিরস্ত্র কোনো ধরনের প্রিপারেশন নেই যে না, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এই অবস্থায় যদি কোনো নিরীহকে কেউ আক্রমণ করতে দেখে তাহলে তার সাহায্যে এগিয়ে যাওয়া উচিত, এগিয়ে যাওয়া উচিত, কিন্তু এটা এই কন্ডিশন। আপনি অবশ্যই সে প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং নিজের যদি এই শক্তি এবং সামর্থ্য থাকে সেই সামর্থ্য নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এই হলো সবরের তিন প্রকার সম্পর্কে আলোচনা করলাম। সবরের চতুর্থ প্রকার হলো যে সবরটা মাকরুহ, যে ধরনের যে সবর করা মাকরুহ। মাকরুহ হলো এমন বিষয় যে কাজ করলে না করলে যে কাজ মাকরুহ হলো ফুকাহাদের পরিভাষায় এমন বিষয় যে কাজটা করলে গুনাহ নেই কিন্তু যদি এর থেকে বেঁচে থাকা যায় না করলে সওয়াব আছে, না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য রিওয়ার্ড আছে, আর যদি কেউ করে তাহলে তাতে গুনাহ নেই। এই এই বিষয়গুলোকে ফুকাহাদের পরিভাষায় মাকরুহ বলা হয়। তো সবরে মাকরুহ যেটা, এই সবর থেকে যদি কেউ বেঁচে থাকে তাহলে তার জন্য রিওয়ার্ড আছে, আর যদি সবর কেউ করে তাহলে এতে গুনাহ নেই। যেমন কেউ যদি সবরে মাকরুহ যেটা, যে কেউ ধৈর্য ধারণ করে যে আমি খানা পিনা থেকে নিজের বিরত রাখলো এবং এর দ্বারা যদি তার শরীরের ক্ষতি হয়, হ্যাঁ তাহলে এইরূপ ধৈর্য ধারণ করা এটা পছন্দনীয় না, এটা অপছন্দনীয় কাজ, এটা ঠিক না। এখানে দুটো বিষয়, আমরা এর আগে সবরে হারাম সবরের আলোচনায় আমরা বলছিলাম যে যদি কেউ হাঙ্গার স্ট্রাইক করে এবং এতে তার মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে তাহলে এরূপ সবরটা হলো হারাম। কিন্তু এখানে খাওয়া যে একজন খানাপিনা থেকে ধৈর্য ধারণ করতেছে, মানে খানাপিনা থেকে বিরত থাকছে সে, এবং এর দ্বারা সে তার নিজেকে একটু কষ্ট দিচ্ছে, হয়তো এতে তার মৃত্যু হওয়ার আশঙ্কা নেই কিন্তু তার শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা হয়তো আছে, একটু আছে। এই ধরনের সবর যে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, সামান্য ক্ষতি হতে পারে এই ধরনের আশঙ্কা আছে, এই অবস্থায় খানা পিনা থেকে বিরত থাকা এটা এই ধরনের সবর, এটা হলো মাকরুহ। দ্বিতীয় যে সবরে মাকরুহের আরেকটা উদাহরণ হলো, যেমন একজনের প্রয়োজন তার বিয়ের প্রয়োজন এই মুহূর্তে, কিন্তু সে বিয়ে করতে ডিলে করতেছে, কিন্তু তার দ্বারা এতে করে সে হারামের মধ্যে নিপতিত হচ্ছে না, কিন্তু প্রয়োজনটা তার ঠিক সময় মতো সেটা সে পূরণ করতে পারতেছে না বা করছে না। তো এটা এটা হলো এই সাবরে মাকরুহ। যেমন একজন লোক যে আমি এখন চিন্তা করতেছি যে এই মুহূর্তে আমি যেটুকু ইনকাম করতেছি তাতে হয়তো আমার মা বাবাকে একটু স্বাচ্ছন্দ্য ভাবে আমি তাদেরকে খেতে দিতে পারতেছি, এখন যদি সে চিন্তা করতেছে যে এই মুহূর্তে যদি বিয়ে করে তাহলে হয়তো তার মা বাবাকে যতটুকু দিচ্ছে সে ততটুকু দিতে পারবে না, অর্থাৎ হয়তো পুরো স্বাচ্ছন্দ্য বোধে তাদেরকে প্রতিপালন করা এটা তার পক্ষে সম্ভব হবে না, এই কারণে সে বিয়ে ডিলে করছে। এই সবরটা এটা মাকরুহ, এই সবর মাকরুহ। কারণ তার প্রয়োজন, অথচ তার প্রয়োজন এই ক্ষেত্রে কি হলো যে যদি তার প্রয়োজন পরিপূর্ণ প্রয়োজন আছে তার বিয়ের, কিন্তু এই কারণে সে ডিলে করতেছে, এটা হলো মুস্তাহাব বলা হয়। মুস্তাহাব কাজ থেকে বিরত থাকা এটাও কি মাকরুহ। সবরের চতুর্থ প্রকার হলো যে সবরটা মুবাহ, করলেও দোষ নেই না করলেও দোষ নেই, মুবাহ। মুবাহ হলে এমন বিষয় যে কাজগুলো করাতেও দোষ নেই, যদি কেউ না করে তাতেও দোষ নেই, সবরে মুবাহ। যেতে দুই দিকের কি আছে, অনুমতি আছে, করতেও পারে না করতেও পারে। এই ধরনের বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা মুবাহ, কাজের উপরে ধৈর্য ধারণ করাটাও হলো মুবাহ। তো বিল জুমলা কথা হলো এটুকু যে সবর মূলত পাঁচ প্রকার, সবরে ওয়াজিব, সবরে হারাম, সবরে মুস্তাহাব, সবরে মাকরুহ, সবরে মুবাহ। এখন আরো সংক্ষিপ্ত ভাবে আমরা বুঝতে পারি বা জেনে রাখতে পারি এটুকু যে ওয়াজিব যে সমস্ত কাজ সেসব বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা হলো ওয়াজিব। ওয়াজিব যে সমস্ত কাজ, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা এটা হলো হারাম। যেসব হারাম বিষয় থেকে ধৈর্য ধারণ করা বেঁচে থাকা এটা হলো ওয়াজিব, আর হারামের উপরে ধৈর্য ধারণ করা এটা হলো হারাম। বিষয়টা আপনারা এক নজরে ভালো করে মনে রাখবেন, যেসব বিষয় করা ওয়াজিব, পালন করা ওয়াজিব, যেসব কাজ করা ওয়াজিব, সে সমস্ত কাজ করা, সে সমস্ত কাজের উপরে সেসব কাজ পালনে ধৈর্য ধারণ করা, যেমন আমরা উদাহরণ দিছি যেমন সালাত আদায় করা এটা ওয়াজিব, সুতরাং সালাতের উপরে সবর করা এটা ওয়াজিব, সিয়াম পালন করা ওয়াজিব, সিয়ামের উপরে ধৈর্য ধারণ করা এটা ওয়াজিব। তো যেসব বিষয় পালন করা ওয়াজিব সেগুলোর উপরে ধৈর্য ধারণ করা ওয়াজিব, আর যেসব কাজ পালন করা ওয়াজিব সেসব কাজ থেকে ধৈর্য ধারণ করা, অর্থাৎ ওয়াজিব কাজ থেকে বিরত থাকা এটা হলো হারাম। এরপরে হলো যে যে সমস্ত বিষয় নিষিদ্ধ, যেসব কাজ করা হারাম, সে সমস্ত কাজের উপরে ধৈর্য ধারণ করা, অর্থাৎ সে সমস্ত কাজ করা, কাজের উপরে ধৈর্য ধারণ করা মানে নিষিদ্ধ কাজগুলোর উপরে ধৈর্য ধারণ করা, নিষিদ্ধ কাজগুলো করা এটা হলো হারাম। নিষিদ্ধ কাজগুলো থেকে ওয়াসবরু আনিল হারামি ওয়াজিব, নিষিদ্ধ কাজ থেকে ধৈর্য ধারণ করা, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা এটা হলো ওয়াজিব, আর নিষিদ্ধ কাজের উপরে ধৈর্য ধারণ করা এটা হলো হারাম। সবরুন আলাল ওয়াজিবি ওয়াজিবুন ওয়া আনিল ওয়াজিবি হারামুন। আপনারা যারা আরবি জানেন মোটামুটি তারা তারা লিখে রাখতে পারে, এটা তাদের জন্য বুঝতে এবং মুখস্থ করতে সহজ হবে। আসসাবরু আলাল ওয়াজিবি ওয়াজিবুন ওয়া আনিল ওয়াজিবি হারামুন, যে ওয়াজিব কাজগুলোর উপরে ধৈর্য ধারণ করা হলো ওয়াজিব, আর ওয়াজিব কাজ থেকে বিরত থাকা এটা হলো হারাম, আর হারাম বিষয়াদি থেকে ধৈর্য ধারণ করা, হারাম বিষয়াদি থেকে বিরত থাকা। ওয়াসবরু আনিল হারামি ওয়াজিবুন ওয়া আলাইহি হারামুন, ওয়াসবরু আনিল হারামি ওয়াজিবুন ওয়াসবরু আলাল হারামি হারামুন, হারাম কাজের উপরে ধৈর্য ধারণ করা হলো হারাম, আর হারাম কাজ থেকে বিরত থাকা, হারাম কাজ থেকে ধৈর্য ধারণ করা ওয়াজিব। ওয়াসবরু আলাল মুস্তাহাবি মুস্তাহাবুন, মুস্তাহাব কাজের উপরে ধৈর্য ধারণ করা মুস্তাহাব, আর মুস্তাহাব কাজ থেকে ধৈর্য ধারণ করা, অর্থাৎ মুস্তাহাব কাজ থেকে বিরত থাকা মুস্তাহাব কাজ থেকে বিরত থাকা এটা কি মাকরুহ। ওয়াসবরু আলাল মুস্তাহাববি মুস্তাহাবুন ওয়াসবরু আনিল মুস্তাহাববি মাকরুহুন। মুস্তাহাব কাজ থেকে ধৈর্য ধারণ করা অর্থাৎ মুস্তাহাব কাজ থেকে বিরত থাকা এটা হলো মাকরুহ। ওয়াসবরু আনিল মাকরুহি মুস্তাহাবুন, মাকরুহ কাজে কাজ থেকে বিরত থাকা এটা হলো মুস্তাহাব। আর মাকরুহ কাজের উপরে ধৈর্য ধারণ করা অর্থাৎ মাকরুহ কাজগুলো করা এটা হলো কি মাকরুহ। ওয়াসবরু আনিল মাকরুহি মুস্তাহাবুন ওয়াসবরু আলাল মাকরুহি মাকরুহুন। ওয়াসবরু আলাল মুবাহি মুবাহুন, মুবাহ কাজের উপরে সবর করা মুবাহ, তাতে কোনো যে সমস্ত কাজ করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই, ওইগুলোর উপরে ধৈর্য ধারণ করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই। ওয়াসবরু আলাল মুবাহি মুবাহুন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। নাম
জাযাকাল্লাহ খায়র শেখ।
ওয়া ইয়াকুম
ওয়াইয়াকুম শেখ। আমাদের মোট তিনটা কোশ্চেন আছে শেখ।
না আমাকে, আমি প্রথমে মাঝরাত করছি, আসলে অনেক লম্বা হয়ে গেল, চাই একটা চ্যাপ্টার শেষ না করলে এটার মানে ধারাবাহিকতাটা সঠিকভাবে কি আসতো না, এই কারণে একটু বেশি সময় নিয়ে নিলাম।
সময়ের জন্য শেখ দুইটা কোশ্চেন টপিকের উপরে আর একটা কোশ্চেন সালাতের উপরে। প্রথম কোশ্চেন হচ্ছে যে এটা ইউরোপ থেকে হয়তো আসছে, কোশ্চেনটা হচ্ছে যে অনেক ব্রাদাররা যারা পিএইচডি করতে করেন, পিএইচডি এর একটা ফান্ডিং অথবা প্রফেসরদের ফান্ডিং থেকে আসে অথবা প্রফেসরদের রিজার্ভ মানে রিসার্চ ফান্ডিং থেকে আসে, এবং এইসব প্রফেসরদেরকে যদি সেই ফান্ডিং এর জন্য চাওয়া হয় এই পিএইচডির খরচ চালানোর জন্য, এটা কি মানে সেই ক্যাটাগরিতে পড়ে যে জায়গায় মানুষদের কাছে চাওয়া হইতেছে?
আমি প্রশ্নটা যদি আপনি আবার করেন, আমার কাছে ক্লিয়ার হয়নি, আফওয়ান।
আচ্ছা স্যার, একজন লোক পিএইচডি করতে চায়।
করতে চায়
না?
আচ্ছা,
এখন অনেক কলেজে প্রফেসরদের, কলেজ শিক্ষকদের আপনার ফান্ডিং থাকে এইসব একাডেমিক পিএইচডির জন্য টাকা থাকে। এখন সেই ভাই যদি সে প্রফেসরদেরকে জিজ্ঞাসা করে সেই ওনার পিএইচডি খরচ চালানোর জন্য, এটা কি তাহলে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যেটা
প্রফেসরদের, ওনে যদি প্রফেসরদের জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে?
সেই সেই ফান্ডিং সম্বন্ধে, ওনার পিএইচডি খরচ চালানোর জন্য।
ওনার পিএইচডি খরচ কে চালাবে?
ওই ফান্ডিং থেকে টাকা প্রফেসর দিবে।
ও মানে সে ওই প্রফেসরের কাছে চাইতেছে যে তার মানে পিএইচডি এর জন্য যেন ওই ফান্ড থেকে টাকা দেয়, এই ঠিক?
আই নাম এটা, এটা কি আয়ানি সেই ক্যাট গ্রুপের মধ্যে পড়ে যেটা যে মানুষকে মানুষকে মানুষের কাছে সাহায্য চাওয়া?
এখানে আসলে মানুষের কাছে সাহায্য চাওয়া, প্রথমত দেখতে হবে যে উনি পিএইচডি করবে কিসের উপরে করবে, কেন করবে। যদি পিএইচডি টা হয় ইলমে দ্বীনের কোন সাবজেক্ট বিষয়ের উপরে, এবং এর উদ্দেশ্য যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, তাহলে প্রথমে বিষয়টা বিবেচনায় নেওয়া যেতে পারে। এখনো কিন্তু আনসারটা কমপ্লিট হয়নি, আমি প্রথমে বিষয়টা পার্ট করতেছি যে ফান্ডিং সে চাইতে পারে, চাওয়ার ব্যাপারটা বিবেচনায় নেওয়া যাবে। যদি প্রথম কথা হয় যে উনি যে বিষয়ে পিএইচডি করতেছে ওই বিষয়টা যদি ইসলামে কোনো সাবজেক্ট হয়, এবং যদি তার এই পিএইচডি করাটা এটা যদি হয় লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, যে মানুষ আমাকে ডক্টর বলুক। যেমন অনেকে আছে যে হয়তো যেমন তার একটা থিসিস করতেছে কিন্তু ইতিমধ্যে এটা পাবলিসিটি করতে শুরু করে যে পিএইচডি গবেষক, হ্যাঁ, কিংবা নামের মাত্রা অনেক লম্বা করার জন্য ডিগ্রি ডিজিগনেশন অনেক কিছু, যাতে আমার আরেকটা ডিজিগনেশন বাড়ে। তো এই ধরনের কি যদি হয় ইন্টেনশন যদি হয়, তো আল্লাহ সুবহান তাআলা এই ধরনের ইন্টেনশন থেকে আমাদের প্রত্যেককে নাজাত দিন, আমাদেরকে হেফাজত করুন,
আমিন।
হ্যাঁ, দ্বিতীয় কথা হলো যে যদি উদ্দেশ্য সঠিক হয় যে আমি ইলমে দ্বীনের বিষয়ে তাখাসসুস করব, একটা বিশেষ বিষয়ে আরো বেশি করে জানব, এবং বিষয়টা যদি হয় ইলমে দ্বীন কোরআন এবং সুন্নাহ বিষয়ক কোন বিষয়ে, এবং এটার যদি প্রয়োজন থাকে এটার যদি প্রয়োজন হয় তাহলে সে এর জন্য, এবং যদি ফান্ডিং এর ব্যবস্থা যদি এই ফান্ডিংটা হয় হালাল ফান্ডিং, তাহলে এর জন্য সে চাইতে পারে, এবং যদি চায় তাহলে সেটা দেওয়া যেতে পারে। ও তাআওয়ানু, এর কারণ যে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পণ্যের কাজে তাকওয়া, আল্লাহ বিরুতার কাজে তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তো এটা যদি হয় তাহলে এটা হবে তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া। এটার জন্য তিনি ফান্ড চাইতে পারেন কলেজ কর্তৃপক্ষের কাছে, যদি ওনার জানা থাকে যে এই ফান্ডটা, এটা হালাল, রিসোর্সটা হালাল। কিন্তু যদি জানেন যে এই ফান্ডটা হয়তো বিভিন্ন এর মধ্যে হারাম আছে, তাহলে অবশ্যই সেটা থেকে সেটাকে বর্জন করতে হবে এবং সেটা চাওয়া যাবে না। নাম আল্লাহু আলাম।
নাম শেখ আহসান, আল্লাহু আলাইকুম শেখ। শেখ দ্বিতীয় কোশ্চেন, কখনো যদি ভাইরা ট্রাভেল করে এবং তারা সফরের নিয়ত নিয়ে বের হইছেন, তখন যদি তারা ধরেন রোজার মাসে রোজা থাকেন সফর করার সময়, এটা কি বলা হবে যে ওনারা ধৈর্য, তারা পেশেন্স এর উপর আছেন?
এই বিষয়ে আসলে ওলামাদের মধ্যে একটু মতবিরোধ আছে যে সফর অবস্থায় রোজা করা উত্তম না রোজা ছেড়ে দেওয়া উত্তম। মোট কথা হলো, যদি সফরের অবস্থায় যদি সাবলীল ভাবে কোনো কষ্ট না হয়, নিজের কোনো কষ্ট না হয়, নিজের নফসের উপরে কোনো কষ্ট না হয়, তাহলে এই অবস্থায় রোজা রাখা উত্তম। আর সফরের অবস্থায় যদি দেখা যায় যে রোজা রাখতে কষ্ট হবে, এই অবস্থায় উনি রোজা রাখতেছেন, ধৈর্য ধারণ করতেছেন, তাহলে এই অবস্থায় এই সফরটা এটা ঠিক হবে না, এই সফরটা হবে মাকরুহ, এই সফরটা মাকরুহ। কারণ কি, যে যদি রোজা রাখা সফর অবস্থায় রোজা রাখলে যদি কারো নিজের প্রতি, নিজের নফসের উপরে, নিজের জানের উপরে কষ্ট হয়, নিজের জন্য কষ্টকর হয়, তাহলে এই অবস্থায় রোজা ছেড়ে দেওয়াটা হলো উত্তম। আর যদি কোনোরূপ কষ্ট না হয়, কারণ সাবলীল ভাবে যদি কেউ রোজা রাখতে পারে সফরের অবস্থায়, যেমন হাজারের অবস্থায় নিজে মুখে থাকা অবস্থায় যেভাবে রোজা রাখতেছে, ঠিক ওইভাবে এসে মনে করতেছে, কোনো কষ্ট বোধ করতেছে না, তাহলে এই অবস্থায় রোজা রাখে দেওয়া উত্তম। এখন কথা হলো যে এই সফরটা, সফরের অবস্থায় রোজা রাখার উপরে সফর করা, এই সফরটা যদি এই সফরে কষ্ট হয় তাহলে এই সফর হবে মাকরুহ, আর যদি কষ্ট না হয় তাহলে এই সফরটা কি মুস্তাহাব না।
নাম শেখ বারাকাল্লাহ ফিক। শেখ শেষ কোশ্চেন, সালাতের উপরে অনেক সময় ওয়েদার, ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে যখন ওয়েদার খুব খারাপ হয়, তখন আমাদের অনেক মাসাজিদ তারা ওই মাগরিব এবং এশার কম্বাইন করেন, কারণ এটা মানুষ উপর হার্ডশিপ হয়ে যায়, অনেক ওয়েদার খুব খারাপ থাকে, রাস্তাঘাট চলাফেরা করা যায় না। তারা যদি মসজিদে যায়, ধরেন মাগরিব এশার পড়তেছে, মসজিদে যায় দেখে যে মাগরিব শেষ, জামা অলরেডি এশার পড়া শুরু করছে, এই পর্যায়ে শেখ যারা আসলো মাগরিব পড়ার জন্য, তারা কি করবে? তারা কি এশারে নিয়ত নিয়ে নামাজ পড়বে? কিন্তু হয়তো এমন হতে পারে যে তারা বুঝলোই না যে এশার পড়া হয়েছে, কি করবে তারা
এই অবস্থা? না, এই অবস্থায় তারা যদি জামাতে শরীক হয়ে যায়, তাহলে তাদের তাদের সালাত তারা ওই যদি দেখায় যে শেষ পর্যন্ত এরা এশা পড়তেছে, তাহলে তিন রাখাত করে তারা এক রাখাত পড়ে নেবে। তারা চার রাখাত যদি পড়ে, যদি ইমামের সাথে চার রাখাত পড়ে, এশার ইমাম এশার জামাত পড়তেছে, তারা মাগরিবের হয়তো সালাত পড়েননি, হ্যাঁ, এই অবস্থায় তারা জামাতের সাথে শরিক হতে পারেন। জামাতের সাথে যদি শরিক হন, তাহলে তাদের এশার জামাতের যে সওয়াব যেটা, সেটা হয়তো তারা পাবেন, কিন্তু তাদের মাগরিবের সালাত, এই বিষয়ে আসলে এই যে বিষয়টা, এই বিষয়টা যে যখন ইমাম হয়তো অন্য কোনো সালাত আদায় করতেছেন, একজন মুক্তাদির তার পিছনের সালাত রয়ে গেছে, এই অবস্থায় সে ইমামের সাথে শরিক হবে কিনা, শরিক যদি হয় তাহলে তার কোন ওয়াক্তের সালাত আদায় হবে, হ্যাঁ, এবং এই বিষয়ে আসলে ওলামায়ে কেরামদের মধ্যে বিস্তর মতবিরোধ, বিস্তর ইখতিলাফ, অনেক ইখতিলাফ, হ্যাঁ। তো কথা হলো যে এই অবস্থায় তার করণীয়, সে সুজাগতা ইমামের সাথে যদি জামাতে শরিক হয়ে যায়, তাহলে জামাতের সব পেয়ে যাবে, এবং পরবর্তীতে সে তার, সে যদি দেখে যে ইমাম এশার সালাত আদায় করতেছেন, তো এশার সালাত যেহেতু মাগরিবের সালাত না, সুতরাং সে তার মাগরিবের সালাত আদায় করে নেবে এবং পরবর্তীতে সে তার এশার সালাতটাও আদায় করে নেবে, কিন্তু জামাতের যে সওয়াবটুকু সে পেয়ে যাবে। প্রথম কথা হলো এখানে আপনার প্রশ্নের মধ্যে যে মাগরিবের সময়ে ওয়েদারের দরুন, মাগরিবের সালাতের সময় মাগরিব এবং এশা একসাথে কম্বাইন করা, এই কম্বাইন করাটা এটা কিন্তু সব সময়ের জন্য এটা পারমিজেবল না। ইসলাম মাগরিবের সালাত, এশার সালাত এবং আসরের সালাত এবং মাগরিবের সালাতের কম্বাইন্ডের যে হুকুম যেটা দিচ্ছে, এই হুকুমটা সব সময়ের জন্য না, বরং নির্ধারিত কিছু সিচুয়েশন, অবস্থা বা পরিস্থিতি বিবেচনায় এটা এই অনুমতি দেওয়া হয়েছে। এখন যে দেশের আবহাওয়া দীর্ঘদিন হয়তো দুই মাস তিন মাস এই অবস্থায় থাকে যে আবহাওয়া খুবই খারাপ, কিংবা মাসখানেক যেখানে ওয়েদার গুলা খারাপ, যে আপনি যেটা বললেন যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলার অবস্থা হয় যে প্রচন্ড বরফ পড়ে ঘর থেকে বের হওয়ার কোন উপায় থাকে না, এই অবস্থায় মসজিদে একসাথে যে সালাত কম্বাইন করা, কন্টিনিউ কম্বাইন করা, এটা কি হবে না, এটা সবসময়ের জন্য এটা ঠিক হবে না। এই অবস্থায় কারণ হলো কি, সালাত ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে এটা সময় নির্ধারিত ফার্জ, সালাতটা হলো সময় নির্ধারিত ফার্জ। সুতরাং যদি কেউ ঘর থেকে বের না হতে পারে, এই অবস্থা যদি হয়, তাহলে তো ওই সময় শরীয়ত তাকে ঘরে সালাত আদায়ের অনুমতি দিছে। সালাতটা তার সময়ে সময়ে পড়া, আদায় করা, এটা হলো ফার্জ। আর জামাত সালাত আদায় করা যে ফরজ, ওই ওই পর্যায়ের ফরজ কিন্তু জামাত না। জামাতের বিষয়ে উলামায়ে কেরাম যেটুকু বলছেন যে এটা জামা ওয়াজিব, অনেকে এটাকে ফরজ বলছেন, কিন্তু যারা ফরজ বলছেন তারাও কিন্তু এটুকু বলেননি যে সালাত আদায় করা যেভাবে ফরজ, ঠিক ওই পর্যায়ের ফরজ জামাত। সালাতটা তার সময় মতো টাইমলি আদায় করা, এটি হচ্ছে ফরজ। এখন দুই সালাতকে একসাথে পড়া, এটার জন্য শরীয়তের সুস্পষ্ট দলিল থাকতে হবে। শরীয়ত যে সময়ে বলছে যে দুই সালাতকে একসাথে কম্বাইন করা যাবে, কেবল ওই ওই অবস্থায় দুই সালাতকে কম্বাইন করা যাবে, এছাড়া অন্য কোন সময় করা যাবে না। অন্য সময়ে তার শরীয়তের ওই ওই হুকুম ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওই হুকুমটাই প্রযোজ্য হবে। এখন জামাতের যে বিষয়টা, এই বিষয়টা যদি দেখা যায় যে ইসলাম শরীয়ত এটুকু অনুমতি দিছে, যদি কেউ খুবই বেশি অসুস্থ থাকে, হ্যাঁ, কিংবা কাউকে মসজিদে নিয়ে যাওয়ার মতো যদি অন্ধ হয় যে তাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো লোক না থাকে, কিংবা আবহাওয়া যদি প্রচন্ড খারাপ থাকে, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এই অবস্থায় অবশ্যই বাসাতে ঘরে সালাত আদায় করা অনুমতি শরীয়ত দিয়েছে। সুতরাং এই অনুমতিকে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে যে সবসময় হয়তো মাসখানেক বা এক হাজারে পনেরো দিন নাগাদ সালাত মাগরিব এবং এশার সালাতকে কম্বাইন করা, এটা ঠিক হবে না, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে যখন দেখা যাবে মসজিদে জামাত চলতেছে, জামাত চলাকালীন সময় জামাতে শরিক হয়ে যাওয়া, এটাই হলো কি প্রথম কাজ, তারপরে বুঝে যাবে যে এটা কি হচ্ছে না হচ্ছে। জামাতে শরিক হওয়া এটাই প্রথম কাজ, শরিক হয়ে যাবেন না। আর এ বিষয়ে আরো বিস্তারিত ইখতিলাফ আছে, এটা সম্পর্কে আলোচনার বেশ সময়ের প্রয়োজন ইনশাআল্লাহ। এই মশলা সম্পর্কে আমি পরে আপনাদের সাথে একসময় আলোচনা করব ইনশাআল্লাহ।
একটা লেজ বিশিষ্ট একটা মানে অংশ কোশ্চেন, ধরেন এশার নামাজে শুরু করছে জামাত এবং নামাজ পড়তে পড়তে দেখা গেলো এশার নামাজই পড়তেছে, এবং যে ভাই জয়েন করছে সে অলরেডি দুই রাকাত মিস করছে, তাহলে কি সে দুই রাকাত মেক আপ করে মাগরিবের এক রাকাত পড়ে নিবে?
এখন যদি দুই রাকাত পড়ে তাহলে তিনি এক রাকাত পড়ে তার এশা এশা মাগরিবের সালাতটা আদায় করে নিতে পারেন না?
আমার নাম শেখ জাজাকাল্লাহ খায়ের, আপনি অনেক কষ্ট করে অনেক সময়
সময় তো আপনাদের অনেক বেশি সময় নিয়ে নিলাম।
আল্লাহ আল্লাহ সুমাতলে এজন্য আপনার জাজা খায়ের দান করুন। আমি আমাদের লিসেনারদেরকে রিমাইন্ডার দিতে চাই যে আগামীকাল ইনশাআল্লাহ ইউসুফ খলিফা ফোর প্রিন্সিপাল অফ শেরকোর উপরে লেকচার দিবেন, নিউ ইয়র্ক টাইম সকাল দশটা আর বাংলাদেশি টাইম রাত বারোটা। আহসান আল্লাহ আলাইকুম শেখ, জাজাকাল্লাহ খায়ের।
وإياكم في أمان الله. السلام عليكم ورحمة الله وبركاته.
عليكم السلام ورحمة الله وبركاته.